हरे कृष्ण रेडियो कॉल तो है।
अच्छा महाराज, আমরা গত বছরে লাভ করেছিলাম যে প্রত্যেক মঠ থেকে তারা টাকা কিছু কিছু দিলেন, তার মধ্যে দু চার জন এনেছে, তো
আমার টাকা চেয়েছিলেন, দিয়ে দিলাম,
আমি আজকে দিয়ে দিচ্ছি। আর ওই বলছে তো ওখানে 10,000 দিয়ে দিতে, ওই কোথায় বালেশ্বরে ও কিছু আরম্ভ করেছে, একটা ছাত হয়ে গেলে তার ঠাকুর ভিতরে নিয়ে যেতে পারে। তো 10,000 চাচ্ছিল, আমি বলেছিলাম যে তাকে দিয়ে দিব, তাহলে এর মধ্যে থেকে দিয়ে দিব। আর কিভাবে রাখা হবে আর কিরকম দেওয়া হবে, এটা জমা করলো আর আমারও 10,000 দিয়ে দেবো, 20,000 তারপর ওকে দিয়ে
ভালো বোঝন করে।
ঠিক আছে,
বসবেন
না, বসবো না, ওখানে যাই মহারাজ, একটু অসুবিধা হচ্ছে না।
আমি ৩১ তারিখে সকালবেলা যাত্রা করবো, ২৩ তারিখে বিকালবেলা আমি কলকাতা,
২৩ তারিখে আপনি এখান থেকে বর্ধমান যাচ্ছেন, বর্ধমান থেকে ৩১ তারিখে দুর্গাপুরে যাচ্ছেন, দুর্গাপুর থেকে ২ তারিখে কলকাতায় ফিরছে। এই পর্যন্ত শুনে নিয়েছি,
৫ তারিখে চলে যাব,
৫ তারিখে আপনি বললেন যে ২ তারিখে যাবো, আমি আপনার সঙ্গে দেখা হবে কিনা, আমি বললাম তো ও গেছে কলকাতা থেকে ফিরলে বোঝা যাবে, ওখানকার গন্ডগোল হয়ে ওখান থেকে যদি বলে দিয়েছে যে আপনি যেখানে থাকেন, যেখানে বেশি সময় থাকেন সেখানে চলে যান, আর এমনি জেনারেল ওষুধ খেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর ওষুধ চাষি মতো খেলে আস্তে 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 ঠিক হয়ে যাবে। কলকাতার ডাক্তারতে নার্সিং হোম এখন বসা,
আর ওখানকার ডাক্তার চলে গেছে,
কলকাতার ডাক্তার সেই নার্সিং হোমে বলছি। ওই যেগুলোরাও দিকেছে না, এরা ওই কোথায় কোথায় কি হবে কোন কোন মঠে,
নিশ্চিন্তন হয়ে গেল। যদি আমরা নিশ্চিন্তন না হতে পারি, ভজন সম্ভব নয়। এখন নিশ্চিন্তন কাকে বলে? পাণ্ডবগণ অম্বরীশ মহারাজ, গোপগণ, নন্দ বাবা ইত্যাদি অকিঞ্চন না সকিঞ্চন বলো তো? পাণ্ডবগণ নিষ্কিঞ্চন নাকি সকিঞ্চন? সকিঞ্চন তো,
হ্যাঁ,
কেন? তার অত বড় রাজ্য, স্ত্রী আছে, পুত্র আছে, ধন সম্পত্তি রয়েছে, তথাপি তিনি নিশ্চিন্তন কেন? আপনি চুপচাপ বসুন তো, পরে আসবেন আর সব ব্যতিব্যস্ত করবেন লোক, চুপচাপ যেখানে আছেন সেখানে বসুন। নিশ্চিন্তন যার একমাত্র ধন হচ্ছেন ভগবান কৃষ্ণ,
এছাড়া কিছু নাই। তাদের উপর থেকে দেখলে মনে হচ্ছে যে এত আছে কিন্তু কিছুই নেই, যা কিছু আছে কৃষ্ণ সেবার জন্য। আর কৃষ্ণ সেবার জন্য তৎক্ষণাৎ এক মুহূর্তে সবগুলি ছেড়ে দিতে পারে। উপর থেকে কিন্তু মনে হচ্ছে যে পাণ্ডবগণের কাছে কিছু আছে, অমৃতের কাছে কিছু আছে, কিন্তু কিছুই নেই। একমাত্র তাহলে বলছে রূপ সনাতন ওই রকম নিশ্চিন্ত। এই জন্য কবিকরণ করুন তাকে বলছেন ওটা একটা দূরে রাখো। অকিঞ্চন নিশ্চিন্তের এটি কোন পার্থক্য অকিঞ্চন অ ন কিঞ্চন কৃষ্ণ ছাড়া আর কিছু যার কাছে নাই, এরা হচ্ছে অকিঞ্চন। আর অ মানে নয় তৎপুরুষ হয়ে নিষ্কিঞ্চন হয়েছে, এটা নয় তৎপুরুষ। এই জন্য যার কাছে কিছুই নাই উপর থেকে মনে হয় যেরকম হচ্ছে দুর্বাসা শ্রীকৃষ্ণ বলছেন না, কৃষ্ণ কোনোদিন মেয়েদেরকে দেখেননি, কিরকম সম্ভব? দুর্বাসা ঋষি কোনো আহার করেন নাই, এটা কিরকম সম্ভব? এই জন্য বৈষ্ণবগণ নিষ্কিঞ্চন। স্বর্ণাগতের অকিঞ্চনের একই লক্ষণ তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ করিয়া নাকি স্মরণ লইয়া যে করে আত্মসমর্পণ, তারপরে কৃষ্ণ তাহার করে আত্মসাপ ইত্যাদি আছে আমার মনে হয়। কিন্তু এই দীক্ষা যে বর্তমান আমাদের পদ্ধতি ওটা দীক্ষা নয়, ওটা বিশেষ রূঢ়ি সেই যে দীক্ষা তার সম্বন্ধে ওটা বলা হয়েছে, ওটা সত্যি সত্যি ওটা হয়ে যায়। এই জন্য রূপ সনাতন তাহারা অকিঞ্চন। এইখানে বসে যান উপরে মানে ঠিক আছে, নিচে সামনে একটু দেখুন এখানে চলে আসুন। এই জন্য রূপ সনাতন রূপ কি করলেন, সমস্ত গুলিকে প্রত্যাহ করে আসলেন, এক পয়সাও এক কৌড়ি লেন চলে আসলেন। পরে আগে তিনি যখন পৌঁছলেন মহাপ্রভু ওখানে আছেন, দুজনের দেখা কবি করল রূপ গোস্বামীর সম্বন্ধে তিনি বর্ণন করছেন। প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাতি রূপে নিজান রূপে প্রভুরেক রূপে ততান রূপে স্ববিদাস রূপে। রূপ গোস্বামী আর কবিকর্ণপুর, রূপ গোস্বামী সম্বন্ধে আপনার জানেন, কবিকর্ণ গোস্বামী যখন ছোট বাচ্চা ছিলেন তার পিতা ঠাকুর শিবানন্দ সেন মহাপ্রভু পাথর নেতৃত্ব তিনি দিলেন, তিনি কিছুই বলতে পারেন, বাচ্চা ছেলে, মহাপ্রভু অঙ্গুষ্ঠ ধরে চুষতে লাগল। যখন কিছু বলে নাই তখন মহাপ্রভু যে কিছু বলো এত কৃপা দেখেছে, এমন সুন্দর করে লোক সবগুলি বলতে লাগলো ঝরঝর করে, এমন সুন্দর দার্শনিক আর অলঙ্কার অনুপ্রাস নিয়ে বলতে লাগলো যে সকলে আশ্চর্যচকিত হয়ে গেল। তিনি রূপ গোস্বামী সম্বন্ধে তাহার বহুগুলি গ্রন্থ আছে, তার মধ্যে বৃন্দাবন আনন্দ বৃন্দাবন তিনি কৃষ্ণের বিরহ লীলা বর্ণন করেন না, যে কৃষ্ণ চলে গেলেন মথুরা দ্বারকা বলি আমি এটা বর্ণন করতে পারব না। তো তিনি বলছেন প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে, মানে কি প্রিয় স্বরূপে, স্বরূপ গোস্বামীর প্রিয় যশ প্রিয় স্বরূপে, স্বরূপ গোস্বামী প্রিয় যশ রূপ গোস্বামী প্রিয়, আমরা স্বরূপ রূপ বলি, স্বরূপ রূপ ধারা, তারপরে রূপায়ণ বলি। স্বরূপই হচ্ছেন আমাদের আদি গুরু, তাহার অত্যন্ত প্রিয়। এই জন্য প্রিয় স্বরূপে স্বরূপে প্রিয়, স্বরূপে প্রিয় মানে কি, যেরকম রঘুনাথ দাস গোস্বামী স্বরূপের প্রিয়। আমার মনে হয় যে সে চৈতন্য মহাপ্রভু তার পরবর্তীকালেতে যে যে সমস্ত বৈষ্ণবগণকে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে সব দামোদরকে ভক্তিরস প্রচার করতে বলেছিলেন, আর এই দায়িত্ব তিনি রূপ গোস্বামীকে স্বরূপ দামোদর দিয়ে তার সব কিছু ভাব তার মধ্যে সংক্রমিত হয়ে জগতে সে প্রচারিত হয়েছে। এই জন্য স্বরূপে তিনি অত্যন্ত প্রিয়। স্বরূপ গোস্বামীর ভাব যাওতি সব প্রস্ফুটিত হয়েছে রূপে, অতএব রূপের অনুগত বললে স্বরূপ দামেরও বুঝায়। কিন্তু রূপ গোস্বামী এমন জিনিস কতগুলি প্রকাশ করেছেন যে গ্রন্থ ইত্যাদিতে স্বরূপ নামকের সেইগুলি প্রকাশ করেননি, কারণ স্বরূপ গোস্বামী হচ্ছেন ললিতা, তিনি নায়িকা, আর ইনি হচ্ছেন রূপ গোস্বামী রূপমঞ্জরি, তার অনুগতা মঞ্জারি, মঞ্জরি মধ্যে, মঞ্জরি মধ্যে দুজন নিত্য সখী আপ্রাণ সখী, এরা কোনোদিন নায়িকার কোন পদ অভিলাষ করেনি, যদিও নায়িকার যোগ্য। অতএব তিনি নায়িকা স্বরূপ, তাহার নিজের ভাব হচ্ছে নায়িকা উচিত, যেরকম হয়তো উনার আছে শ্রীমতী রাধিকার আছে, এইটাখানে তো দূর করি আমার কাটি আছে। অতএব স্বরূপের অনুগত বললে ললিতা বিকাশার অনুগত হতে সেই জীব গ্রহণ করতে পারে না, বুঝতে পারছ? ললিতা সখীর নায়কত্ব রাধারানীর ওই রকম হচ্ছে সমকক্ষ, নায়িকা রূপে তো তারা হতে পারে না জীব। রূপ গোস্বামী যদিও ওই রকম নায়িকোচিত সমস্ত গুণ নিয়ে আছেন, তথাপি তিনি তাহার সখী, সখী মানে তাহার দাসী, পাল্য দাসী ভাব। ললিতা সখী পাল্য দাসী ভাব আসবে না, বরাবরই এমনকি রাধা কৃষ্ণ দুজনকে শাসন করতে পারে প্রগল্ভ ভাবের জন্য। রাধা মুকুন্দ পদ সম্ভব ধর্মবিন্দু নির্মন্থন দেহ লক্ষা উত্তঙ্গ সৌহদ বিশেষ প্রগল্ভ দেবী নৈ সুললিতাং। এই জন্য তাহার অনুগত বলতে হয়ে গেলে কি সে নাইকোচিত ভাব এসে যাবে, ললিতার ভাব আসবে, জীবিতা এর মধ্যে অধিকার রাখে। পাল্যদাস ইত্যাদি ভাবে যে সখীর অনুগত হয়ে এই ভাবটা তিনি রাখতে পারেন। আর চিত্ত তোমরা নিয়ে যান অন্যদিকে। এই জন্য আমরা রূপানুগত, আমরা মানে আমি রূপানুগত নয়, আমাদের গুরুবর্গ রূপান। যদি কোনোদিন কোটি কোটি জন্মেতে আমাদের সৌভাগ্য হয় তাহলে আমরা রূপানুগ হতে পারি, কিন্তু রূপানুগ হওয়া না আমাদের জীবনের উদ্দেশ্য, ভজনের উদ্দেশ্য হচ্ছে সেইটি যেন আমরা রূপানুগ হতে পারি। কোনোদিন রূপানুগ যে কি জিনিসটা বুঝতে রূপ গোস্বামীর নিজ হৃদয়গত যে ভাব, তার হৃদয়গত ভাব ভক্তি স্বামী সিন্ধি ইত্যাদি কুলজনমণিকে যে বর্ণন করছে ওটা নয়, ওটা তো সকলের জন্য এটা বলেছেন, কিন্তু তার মধ্যে থেকে তাহার নিজস্ব যে ভাব তাহার অনুগামী যে সে হবে রূপানুগ। ওদেরকে বলা হবে রাগানুগা, যারা ভক্তি স্বামী অনুগত হয়ে পঞ্চরসে সে সেবা যারা করতে চায় তাদেরকে বলে কি রাগানুগা, যদি অনুগত যথার্থ যদি ভজন করে তাহার রাগানুগার মধ্যে সকলই রূপানুগ হবে এটা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু রূপানুগ যারা হবে তারা নিশ্চিত রূপে সে রাগানুগা হবেই, বুঝতে পারছ? যারা রাগানুগা যাদের মধ্যে রাগ হয়েছে আর ওর ভাব নেবার জন্য চেষ্টা করে ভজন করছে শান্ত দাস্য সত্য বাস করলে মতো যে কোনো ভাব না, যাদের লোভ উৎপন্ন হয়েছে নিষ্ঠা রুচি আসক্তি এবং ভাব পর্যন্ত গিয়েছে তাহাদেরকে রাগানুগা বলা হবে। আর যারা রূপ গোস্বামী ওই রাগানুগার মধ্যেও রূপ গোস্বামীর যে নিজস্ব যে ভাব সেটা কথা, যে ভাবতে শ্রীমতী রাধিকা কৃষ্ণের সেবা করেন, দুজনের সেবা করলেও তাহার টেন্ডেন্সি হচ্ছে শ্রীমতী রাধিকার সেবা, রাধা রানীর বিশেষ অনুভব, সেই যে তাহার নিজ হেদগত যে ভাব যারা অনুগমন করবে তারা হচ্ছে অনুগমন মানে আমি সাধন করছে, নেতা রাগাত্মিক হয়ে যাবে। রাগাত্মিক আর রাগানুগা মধ্যে বহু অন্তর, রাগানুগা বিভজন করছে সাধন নিম্ন ভাবে, কিন্তু যারা রাগাত্মিক জন তারা একেবারে প্রবেশ করে গেছে বিকাশে, এটা দুজনের মধ্যে অন্তর, ওটা আত্মাতে রাগ আর এ হচ্ছে আমি রাগ হওয়ার জন্য আমি চেষ্টা করছি, এটা দুজন। আর এর মধ্যে ওই নিত্য সখী প্রাণ সখীর অন্তর্গত যে মঞ্জরীগণ তাহাদের অনুগত ভাব বিশেষ করে রূপ গোস্বামী কিরকম ভাব একটা বুঝল, শ্রীরূপ মঞ্জরী করার্পিত পাদ পদ্ম গোষ্ঠেন্দ্র নন্দন ভুজার্পিত মস্তিকায়া হা মোদত কনক গৌরী পদার বৃন্দ সম্বাহনানি সনকৈস্তব কিং করিষ্যে। শ্রী তাৎপর্য শ্রীরূপ মঞ্জরী করার্পিত পাদ পদ্ম শ্রীমতী রাধিকা কোনো সময় কোনো বৃন্দাবনে কুঞ্জেতে ক্লান্ত হয়ে আর কৃষ্ণের কোলেতে তিনি মস্তক দিয়েছেন, কৃষ্ণ সম্বাহন করছেন, আর মঞ্জরী পাদতলে বসে তাহার পাদ সম্বাহন করছেন, কার? শ্রীমতী রাধিকা। এই সময়তে রঘুনাথ দাস গোস্বামী প্রার্থনা করছেন বিলাপ কুসুমাঞ্জলিতে, শ্রীরূপ মঞ্জরী কর অর্পিত পাদ পদ্ম গোষ্ঠেন্দ্র নন্দন ভুজার্পিত মস্তিকায়া, তার তার মস্তক কোথায়? কৃষ্ণ কোলেতে, তার পাদ পদ্ম রূপ গোস্বামীর কোলেতে, আর রূপ গোস্বামী সম্বাহন করছেন ধীরে ধীরে। আর ওই সময় লোকময় দৃষ্টি নিয়ে আমাদের পৌঁছলেন রঘুনাথ দাস গোস্বামী তাহার অন্তর শরীরেতে রতি মঞ্জরী রূপে, আহা তিনি অনুগ্রহ করে আমাকে এই সেবাটা তাহার ইঠো সেবাটা দিবেন, ইঠো সেবা মানে কি ও যে করছেন, তাই এই প্রার্থনা করছেন। এই রূপ গোস্বামীর যে ভাব হৃদগত ভাব রঘুনাথ দাস গোস্বামীকে এই জন্য তিনি রূপান্তর বলো মহাভুল হবে যদি ভারতের বিরুদ্ধে যদি কোনো জিনিসে এসে কাজ হবে না। আরে তিনি রাগাত্মিক জন এটা বুঝছিস না কেন? রাগাত্মিক আর রাগানুবন্ধে অন্তর্ভুক্ত যা রাখতাম, আরে আমার কান শুন আর আমি বল বল কি বলছি, নিত্য পরিকর হয়ে গোলোক বৃন্দাবনতে পরমমুক্ত হয়ে রাধারানী কায় রূপে নিত্য আছেন, কোনদিন বদ্ধ হয় নাই হবে না, নিত্য কা আধার সেবা করছে, তারা তো বলে রাগাত্মিক জন, রাগাত্মিক মানে কৃষ্ণের পরিকর রাধা রানীর পরিকর রাগাত্মিক, এই জন্য ওটা বলতে পারে, কিন্তু ওটা না বলে বলবে যে সে কৃষ্ণের পরিকর রাধা রানীর পরিকর রাগাত্মিক, ওখানে
পরিকর
ওখানে রাগাত্মিক করে তাহলে সাধন ভজন মধ্যে নিয়ে আসবো না, ওদেরকে রাধা অনুগা আছে না ওরা হচ্ছে সাধন ভজন করছে, রূপ গোস্বামী অনুগত হয়ে তার ভাব প্রতি লুব্ধ হয়ে গিয়ে আর যারা সাধন ভজনে এই জগতে তো করছে অন্তত ভাব স্থাপন প্রাপ্ত হয়েছে তার ভিতরে তে শুদ্ধ সত্য প্রকটিত হয়েছে উদিত হয়েছে তাহাদেরকে রাগানুগা বলা যাবে। আর রূপ গোস্বামী যদি সাধক যেরকম সাধক মানে কে বিল্লু মঙ্গল প্রভু এই রকম সাধকে বলা হবে, সাধারণ লোক কল্যাণ একটা সব সময় মনে রাখো একটা সাধন ভজন যে আছে তাহার একটা ভজন না, ওরা হচ্ছে সাধক দুই রকমের, একটা রাগানুগার আর একটা হচ্ছে বজিভক্তের সাধক, দুজনই সাধক, কিন্তু রাগানুগাদের সাধক এটা বহু উন্নত, বহু উন্নত। তাদের কিছু লোভ উৎপন্ন হয়েছে, কোটি কোটি মত দেয় একজন। এই জন্য রূপ গোস্বামী কৃষ্ণের শ্রীমতী রাধিকার নিত্য পরিকর। তার মধ্যে আবার বিশেষ পরিকর দু রকমের, একটা সাধনের দ্বারা সিদ্ধ, একটা হচ্ছে নিত্য সিদ্ধ, আবার একটা হচ্ছে পরিকর। পরিকর মানে কি? কৃষ্ণে রাধারানীর কায়দী, তিন রকমের। ইনি হচ্ছেন শ্রীমতী রাধিকার নিত্য কায়দী। রাধিকাই প্রকট হয়েছেন রূপ গোস্বামী, কোন সাধক জীব। এই জন্য রাগাত্মিক হলেও তাকে পরিকর কখন বলা হয়? রূপ গোস্বামী তো বলতে পারে, কিন্তু তার অন্তর হৃদয়তে শ্রী শ্রীমতী রাধিকার
জীবন নিত্য পরিকর।
প্রিয় স্বরূপ হলো এই। এখন তোমরা এটা ভালো করে বুঝব, রাগানুগা এবং রূপাঙ্গ এই দুটা হচ্ছে আমি সাধক সাধন অবস্থাতে। তার মধ্যে রাগানুগা অপেক্ষাও রূপানুগর বৈশিষ্ট্য বেশি, কারণ জীবের এর মধ্যে অধিকার। এছাড়া ললিতা আমাদের সাধকের পক্ষে যে ললিতার অনুভব হয়ে করবো, ললিতা অনুগা আছে, কিন্তু তার মধ্যেও ললিতার মধ্যেও রূপমঞ্জরি আনুগত্যে আসছে। এই জন্য রূপানুগের মহত্ব বেশি প্রিয় স্বরূপে।
যারা গৌর পরিকর, গৌরের পরিকর, তাদের তো দাসভক্তি পর্যন্ত বলা কেন করে দেওয়ার না
বলা? হ্যাঁ, এটা কি করে সাধকের পক্ষে, এটা বলছে সাধকের পক্ষে, কিন্তু এরা সাধক ন, ওরা পরিকর মহাপ্রভু। অতএ তার মধ্যে দাস থাকবে না, ওরা যখন পরিকর হয়ে গেছে তখন তো দাস ভাব তো পূর্বে সিদ্ধি হয়ে গেছে, তখন রাধা কৃষ্ণের গীতার মধ্যে প্রবেশ করে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তিনি শ্রেষ্ঠ। এই জন্য আবার যদি সন্দেহ থাকে বলো। তারপরে তারপরে তোমার কি
প্রশ্ন হচ্ছে এই যে গৌরের
মহাপ্রভু ভক্ত হচ্ছে দু রকমের, একটা সাধক একটা সিদ্ধক। যারা সাধক তার মধ্যে ওই দাস হওয়া পর্যন্ত, ওরা যখনই সিদ্ধি হয়ে যাবে তখন চলে যাবে ওখানে, বুঝতে পারছ? যখন তারা মহাপ্রভুকে দাসে পাবে, সাধন করে দিয়ে সিদ্ধি প্রাপ্ত হলো, তখন মহাপ্রভু রাধা কৃষ্ণ হয়ে গেলেন, আর ওরাও তখন রাধা কৃষ্ণের কাছে চলে গেল, আরেকটা সিদ্ধ হয়ে গিয়ে মহাপ্রভুর কাছে চলে গেল, তখন তাহাদের দাসকে কেউ থাকবে। যদি বল তাহলে গদাধর পণ্ডিত উনাকে কোন রাসে ধরব? দাসের রাসে ধরব মহাপ্রভু পরিকর হলে, কি ধরব বল তো? জগদানন্দকে কি ধরব? অতএব ওই সব সময় দাস ভাব ওটা সাধন পর্যন্ত সিদ্ধি পরে ওরা বহু উন্নত
চলে সাধকদেরকে দেখানোর জন্য তার ওই ভূমিকা।
আচ্ছা চলো,
জীব তো দুভাবে যাবো, ওখানে কি জীব দুভাবে যাবে? যে জীব সাধক জীব যখন
দুটা ভাগ না কোটি ভাগে হয়ে যাবে, কোটি কোটি রূপ হবে তাহার,
কোটি কোটি রূপ হয়ে যাবে,
কোটি কোটি রূপ। আচ্ছা মহাপ্রভু এখন কটি রূপ? কোটি কোটি ব্রহ্মাণ্ড তো আছে, এখন তো মাত্র 500 বছর, এখন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে তার লীলা হচ্ছে তো, কোন একটি ব্রহ্মাণ্ড কেন কোটি কোটিতে, কোথাও বাল্য লীলা, কোন প্রবন্ধ লীলা, কোথাও কিশোর লীলা, কোথাও সন্ন্যাস লীলা, কোথাও কিছু এইরকম হতে চলে যাচ্ছে তো আজারিন, বুঝতে পারছ? চলে যাচ্ছে তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর লীলা, তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডে কোটি কোটি ওই সেবক, একটি সেবক ওই রকম
একটি সেবক,
যেরকম সতীমা কজন,
সতীমা একজন,
কোটি জন, কোটি প্রকাশ, একজন হলো কোটি প্রকাশ, ওইরকম তাহলে নাহলে এই জন্য হবে না, যখন আমরাও সিদ্ধি লাভ করবো দুই ভাবে, তখন মহাপ্রভু লীলা হতে পারে আর কৃষ্ণ একসঙ্গে যুক্ত, আর তখন আমরাও যখন কৃষ্ণের সঙ্গে যাবো না, সব কোটি কোটি ব্রহ্মাণ্ডেতে আমাদের কোটি কোটি
ওই একই আত্মা কোটি কোটি হয়ে যাবে,
আমি ভাজন করা পুষো তারপরে ধীরে ধীরে আমি এই পর্যন্ত পুষো, দুই ভাই তুমি বুঝতে পারবে
নিত্য অপ্রজয় অপ্রজগের যে নবদ্বীধাম, হ্যাঁ অপ্রজয় যে নবদ্বীধাম সেখানে রূপস্বামী এবং মহাপুরুষ যে সম্পর্ক ছোট তা সেখানে দেখছো,
হ্যাঁ
এখানে দেখছো ওখানে দেখছো
না,
তাহলে কি হবে
ওখানে গেলে তুমি বুঝব, আমি বুঝাচ্ছি এটাকে, এইখানেতে জগদানন্দের অথবা গদাধর পণ্ডিতের মহাপ্রভুর দাস ভাব তুমি লক্ষ্য করো না কি ভাব লক্ষ্য করো এই জগতে, ওখানকার তুমি ছেড়ে দেবো, গদাধর পণ্ডিতের মহাপ্রভুর প্রতি কি ভাব, উপর থেকে দাসগণ দেখে দাস, কিন্তু স্বরূপ দামোদর দেখছেন কি মহা আবাদ মহাভাব স্বরূপী এইটা রাধা, আর ওইভাবে সে সেবা করছে, ওরা দাস দেখে না
দেখছেন
না, ললিতার সব পিছিয়ে কি বলছে না, জয় জঙ্গল দেখে
জঙ্গল
না দেখে তার মূর্তি না রে বেটা, অন্য কেবল দৃষ্টিভঙ্গির অন্তর, দৃষ্টিভঙ্গি আমি এই যমুনা এখানে গঙ্গাকে দেখছি যমুনা আমার ভাব, একটি এখানে গাছ দেখলাম আমার বৃন্দাবনে একটা স্ফূর্তি হল, তাহলে অনিত্য হয়ে গেল, স্ফূর্তি জাগিয়ে দিল তাহলে অনিত্য কোথায় হলো, যদি বস্তুটাই নষ্ট হয়ে যেত তাহলে হতো যে সেই অনিত্য, কিন্তু স্ফূর্তি জাগিয়ে তাহার স্বরূপ এসে আছে, ময়ূর একদম ময়ূর কে দেখবি, ময়ূর পঙ্খ এখানে দেখবি, আর তোমার ভাবনা স্ফূর্তি হলো কি বৃন্দাবনেতে কৃষ্ণ বংশী বাদন করতে করতে গোচারণ করতে করতে আসছেন, আর সেইখানেতে কৃষ্ণকে দেখে তারা নৃত্য করতে লাগলো আর কৃষ্ণ বংশী বাজাতে লাগলো, এই যে উদ্দীপনা হলো এটা শুধু মোর পঙ্খ দেখে, তাহলে এটাকে কি বলা হবে, কোথাও কোথাও এইরকম আছে অপ্রাকৃতিক জিনিস, একটা এমন জিনিস যাতে মনের দ্বারা তাহাকে বিচার করতে পারা যায়, এত তাহার উৎকর্ষে এবং মাধুরী আছে অদ্ভুত অবাঙ্গ মনুষ্য জানে, ভজন দ্বারা তাহাকে অনুভূতি আমরা কিছু কিছু করতে পারি, দ্বৈত আমি আর প্রসঙ্গ ছিল অন্য হয়ে গেল এদিকে, আচ্ছা ভালো সেই কবি কর্ণপুর রূপ গোস্বামীর সম্বন্ধে বলছেন দ্বৈত স্বরূপ প্রিয় স্বরূপে দ্বৈত দ্বৈত স্বরূপ মানে কি আত্ম প্রিয় রূপে নিজের অত্যন্ত প্রিয় মহাপ্রভু অত্যন্ত প্রিয় দ্বৈতা মানে দ্বৈত মানে হচ্ছে প্রিয় প্রেমস্বরূপ, এ তুমি অন্য কোনো চিন্তা না করে এই তো আবার চিন্তা করে পড়াশোনা করে আমি বলতে যাবো আর তুমি কিছু প্রেমস্বরূপে রূপ গোস্বামী হচ্ছেন প্রেমস্বরূপে কোন প্রেম স্বরূপে যেভাবে শ্রীমতী রাধিকাকে তিনি সেবা করেন কৃষ্ণকে সেবা করেন, এরকম প্রেমের স্বরূপে স্বাভাবিক মনোজ্ঞ বিশিষ্ট সহজাভিরূপে প্রেমের যে স্বাভাবিক সহজ যে রূপ, ওইরকম ভাবে প্রিয় মহাপ্রভু সহজ প্রিয়, কিরকম সহজ প্রিয় মহাপ্রভু নিজে যা কিছু ছিল তার হৃদয়তে সঞ্চরিত করেছেন। এতে মনে হচ্ছে যে তিনি চাদক যে চাদন, এরকম ভাবে তিনি বলেছেন বলতে, কিন্তু সহজ স্বরূপে নিজানুরূপে নিজ অনুরূপে মহাপ্রভু যেরকম রূপ আছে, জাগতিক রূপ বলো অথবা তাহার যে রূপ প্রেমের যে রূপ আছে, ওই রকম হয় রূপ গোস্বামী। মহাপ্রভু যে জিনিস দিয়েছেন রূপ গোস্বামী সেই জিনিসকে আরো প্রস্ফুটিত ভাবে দিয়েছেন, সকলের নিচে নিকটেতে মহাপ্রভু প্রেমটা প্রকাশিত করেছেন। প্রভু রেখ রূপ মহাপ্রভু একান্তিক সেবক রূপে সতান রূপে স্ববিলাস রূপে মহাপ্রভু বিলাস রূপে তাহার হৃদয়তে যা কিছু আছে শুধু নিজে ন নিজে যে ভাব আছে সেটা দিয়েছেন। গদাধর পণ্ডিত বলিয়া তুমি তারকে শক্তি সঞ্চালিত করো, তাহলে গদাধর পণ্ডিত দিয়ে দিল। নিত্যানন্দ প্রভুকে বলেন যে তোমার যে আছে তুমি দিয়ে দাও। মহাপ্রভু যত পরিকর তাহার যা ছিলেন সব লোককে তিনি বলছেন যদি এটা চাষক রূপে দেখাচ্ছেন মহাপ্রভু কৃপা দেখাচ্ছেন, কিন্তু তাহার নিত্য সিদ্ধ রূপে এইসব পরিকল্পিত এমন যে রূপ গোস্বামী এই মত কবি করবেন লিখেছেন স্থানে স্থানে প্রভু কৃপা করিয়া দিচ্ছে রূপ সনাতন। মহাপ্রভু যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন তার সবার কৃপা গৌরব পাত্র। রূপ সনাতন দুজনই কৃপা আর গৌরব পাত্র, কৃপা পাত মানে কি স্বল্প রূপ এই সব স্বল্প দামোদর ইত্যাদি, আর কৃপা পাত্র বাকি সব মূল আছে রূপ গোস্বামীর কৃপা পাত্র রূপে। যারা শ্রেষ্ঠ রূপ গোস্বামীরও হচ্ছেন উপরওয়ালা, তাদের তারা ইনার উপর কৃপা করবেন, আর সকলে যা তার নিম্নে আছেন জীব গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তীকালে যারা আছেন তাহার প্রতি হচ্ছেন গৌরবের পাত্র। কেহ যদি দেশে যায় যদি কোন লোক রূপ সনাতনের কাছে থেকে বৃন্দাবনে আসছে এখানে আসে পুরীতে মহাপ্রভু জিজ্ঞাসা করেন রূপ সনাতন কিরকম আছে, তখন তারা কি বলে অনেকে দুহ বনে যত বৃক্ষ গম এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, এক এক বৃক্ষের তলাতে এক এক রাত্রি শয়ন, দু রাত্রি কোথাও থাকেন না, বিপ্রগ্রহের ফুল ভিক্ষা। বিপ্র মধ্যে যারা ভক্ত কেবলমাত্র শুধু ব্রাহ্মণ নয়, যদি ভক্ত তাই থাকে ব্রাহ্মণ তার খালি ফুল ভিক্ষা মানে পুরা ভোজন করবে। আর কাহা মাধু করি কোথাও কত মাধু করি সুক্ষ্ম রুটি চানা সিবায় ভোগ পরিহরি করুয়া পাত্র মাত্র হাতে কাঁথা ছেঁড়া বহির্বাস কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস অষ্টপ্রহ কৃষ্ণ ভজন চারি দণ্ড সয়নে নাম সংকীর্তন সেহ নহে কোনো দিনে। কোনোদিন সে স্বয়ন হলোই নাই, সবসময় কৃষ্ণ, তাহলে বুঝো যে সে এরকম সাধন করলে কৃষ্ণ প্রেম হবে যার জন্য আমার ঘর বাড়ি ছেড়ে। আর সাধারণ এইসবগুলি কথার জন্য মারামারি কাটাকাটি যদি হয় তাহলে আর কি হবে কৃষ্ণ প্রেম, আমরা সকলে এই জন্য ঘর বাড়ি ছেড়িয়েছি, এরকম হয়তো আমাদের আমরা করতে পারবো না এরকম, তথাপি চেষ্টা আমাদের করা উচিত। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয় চৈতন্যের কৃপা যাকে তাহেকে বিস্মার। এই মতো দশ দিন আগে রহিয়া আগে রহিলেন রূপের শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। যদিও এটা শক্তি সঞ্চারিয়া এটা হচ্ছে নরলীলা, তার মধ্যে শক্তি সঞ্চারিতা আছে, তথাপিও দেখাচ্ছেন মহাপুরুষের কৃপা বিনা শক্তি সঞ্চারী ক্রীড়া ভজন সম্পর্ক সাধন কর অথবা কৃপা সিদ্ধ কর, দুটাই তাহার কৃপা দরকার। সাধন মধ্যে আমি ভজন করছি, রাত্রে যদি এক ঘন্টা আগে উঠলাম মাতা ঘরে ভজন ইচ্ছা করলেও করতে পারি, অতএব এই যোগ্য হওয়া ভজন করবার এই তাদের কৃপা হবে, তার কৃপা না হলে ভজন করতে পারবে না। আর একটা সঙ্গে হাত দিল তোমার কৃষ্ণ প্রেম হয়ে যায়, এটা মহাভাগবত করতে পারে, আমরা এসব সাধারণ লোক করতে পারি, আমরা শিক্ষা দিয়ে কিছু কিছু উন্নত করতে পারি, মধ্যমাটি চাই। আর উত্তম মহাপুরুষ সুখদেব গোস্বামী, তাহার উপরওয়ালা হচ্ছেন নারদ গোস্বামী, পরিকল্পক দেহ নিয়ে। আর প্রথম অবস্থা হচ্ছে নারদ গোস্বামী যখন কৃষ্ণকে দর্শন করলেন একবার, তারপর মূর্খিত কষায়, ভৌত
কষায়,
কৃপা যখনই কৃপা করে দেবে সঙ্গে সঙ্গে, এখন আমার এত কৃপা কর, কৃপা বললেই হয়ে যাবে, ওরা কৃপা সঙ্গে দান করে দিয়ে কিছু তত্ত্ব ব্যাস। আর ওরা হচ্ছে বলে যে যাও তোমার কৃষ্ণ প্রেম হয়ে যাবে, না সঙ্গে সঙ্গে এই যে দুটার মধ্যে তফাত, ওই রকমের ভজন আমাদের তত্ত্ব, যাতে ক্রমক্রমে মধ্যমাধিকারী উত্তম অধিকারী আসে। এইটা যদি আমরা কৃপা চাই তাহলে কৃষ্ণ কৃপা এরকম হয়ে করতে হবে, মহাপ্রভু কৃপা করতে পারে, কিন্তু ভজন করতে হলে ওই রকম হয় নিশ্চিন্তন অকিঞ্চন হয়ে এইরকম ভাবে ভজন করতে হবে, যেরকম হয়ে বলতে। আর যদি সংসারী আকাঙ্ক্ষার মধ্যে কিছু থেকে গেল তাহলে আর হয়ে গেল, এই জন্য এইসবগুলি ছেড়ে দিও, কৃষ্ণ জরুর নিচ্ছে পালন পোষণ করবে। আমি সন্দেহ করে দেখছি আমাদের মতন একটা সাধারণ লোক যার কোনো যোগ্যতা নেই, আর বিশ্বের লোক সব লোক যেখানে যাই সেখানে আদর্শ, শুধু গুরু পাদ পদ্মের নিজ কপট ভারতে একটু সেবা করা আছে, আমি তো দেখি আর কোনো আমার, আমি তো ওদের যোগ্যতার মানে কোটি একটা পদগুলি নেই অনুভব করি। অর্থাৎ তোমরা যদি করো নিশ্চিত রূপে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু চাইবে না। প্রভু কয়ে শুন, রূপ ভক্তি রসের লক্ষণ, ভক্তি রসের লক্ষণ, ভক্তির লক্ষণ আবির ভক্তির স্বামী সিন্ধু হয় নাই, উজ্জ্বল নির্মাণী হয় নাই, কোন গ্রন্থ আপনি করেন নাই, আবি মহাপুরুষের মিলিত হয়েছে। কেন বলছেন সত্যের সঞ্চার করে বলছেন যে এই জগতে প্রকাশ করব আমার অভিযাত্রা, সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন, সূত্র রূপে আমি বর্ণন করছি। পারাবার সিন্ধু, পারাবার শূন্য, গভীর ভক্তির সিন্ধু, এই সমুদ্রে পারাবার আছে, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আর্কটিক ওশান, অ্যান্টার্কটিক ওশান, অ্যাটলান্টিক ওশান, তার পারাবার আছে, কিন্তু এই ভক্তির সিন্ধু পারাবার নাই। তোমার যা খাইতে চাই তার কহি এক বিন্দু, এক বিন্দু তোমাকে দিচ্ছি, ওই ভক্তির সামনে সিন্ধু ও হচ্ছে কি এক বিন্দু আমাদের জন্য ছেড়ে, এই মহাসম্পত্তি আমাদের জন্য, এই জন্য আমরা চাই। যদি জাগতিক বস্তুর জন্য লড়ালড়ি মারামারি যদি করলাম না, এই উন্নতি মধ্যে সাধন হয়ে গেল অভাব পুষ্ট করবার জন্য, তার তো জীবন গেল বেকার। এর মধ্যে কিরকম আমি প্রবেশ করব যাহাদের একটু ক্ষিধা লাগলো তাহাদের জীবন, এই মত ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে এই ভক্ষণ ব্রাহ্মণ কেশাগ্রস ইত্যাদি জীবের সব কথা বলছেন, তার মধ্যে মনুষ্য জাতি অল্পতর, আমরা যে মনুষ্য জাতি খুব এই সৃষ্টি মধ্যে খুব অল্প, আমরা গিয়েছিলাম এই লাস্টে সিঙ্গাপুর, সিঙ্গাপুরেতে একটা এমন প্রদর্শনী করেছে ওরা কোটি কোটি টাকা ঢেলে দিয়েছে, বিশ্বের মধ্যে যত রকমের মাছ হতে পারে না জলের জলচর, এমন ভাবে কৃত্রিম ভারতের সমুদ্র বানিয়ে দিয়ে তার মধ্যে পাহাড় পর্বত ওই ভিতরে সেভ করে দিয়ে, আর এসেছে যে অসম্ভব কোটি কোটি রকমের মাছ, শুধু মাছ কোটি কোটি রকম, অদ্ভুত অদ্ভুত, লাল পিলা সবুজ হলুদ ছোট বড় কত রকমের, কত রকমের এরকম আর। তখন মানে বুঝি যে তাহার জলচর কত রকমের, একটা মাছের অত যদি হতে পারে টিকিট করেছে কত, এক $300
$300
মানে কত হয় ৭,৫০০ টিকিট ওখানে যাবার, শুধু পার করে সমুদ্রের মধ্যে করেছে আর প্রায় এক মাইল হবে সমুদ্র পার করে যেতে হয়, তো ওর মধ্যে ট্রলি আছে, এ পারে যাবে আর ওখানে শুধু ঘুরে আসবো আর ৭,০০০ টাকা তোমাকে দিয়ে। যদি এইটাকে পশু জীবনে লাগিয়ে দাও ভোগে আর ওই সব ইচ্ছা পূর্তি করবে, ভালো ঘরেতে আমি থাকবো, ভালো পালন করতে থাকবো, এইরকম হয়েছে সুন্দর জিনিস পুলিশ সুসজ্জিত থাকবে, কি হবে হবে কি? ওই ভোগ মধ্যে যারা এইসব করে এসেছে তারা বলছে যে সে আপনাদের এখানে দেখলাম, দেখে আমরা অত্যন্ত আশ্চর্যজনক হলাম যে যত লোক আত্মের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে কেউ বাহার যাচ্ছে না, হাজার হাজার লোক, কেউ একটা লোক ঘর চায় না, কোনো কিছু চায় না, কেউ ওইখানে তো শুয়ে আছে, কেউ ছাতের উপর শুয়ে গেল এমনি, কেউ গাছে তলাতে, কেউ কোথায় যেখানে খাওয়া হয় ওখানে শুয়ে গেল, আর হাজার হাজার লোক, 10,000 15,000 লোক, সেই আর একটা খিচুড়ি দিন তাতে সকলে প্রসন্ন, একটা কোনো রোগী হলো না, কিছুই হলো না, আর কেউ একটা আমি বললাম যে আমার কাছে কোনো কমপ্লেন কোনো বিষয়ে আজ পর্যন্ত আসে, তাহলে তো তাহলে আমরা জন্ম আমরা মরে গিয়ে জন্ম যেন এইখানে পাই আর এইরকম যেন আমরা থাকতে পারি, তাহলে বুঝা যে তোমাদের জন্ম কত শ্রেষ্ঠ, সেটা বুঝ, উপলব্ধি কর আর ভজন করে ভালোভাবে, ভালো করে ভজন করে এই জন্মতে, আর কোন আকাঙ্ক্ষা না জাগে, সত্যি সত্যি প্রার্থনা করে যে হে মহাপ্রভু, হে দয়াল ঠাকুর নিত্যানন্দ প্রভু, যদি একটু কামনা বাসনা থাকে প্রভু আপনি ভুল করে দেন, আমি শুদ্ধ ভাবতে ভজন করব, মনুষ্যের জন্য আমার নষ্ট না হয়। এরপরে যেরকম আমি চিত্তবৃত্তি দেখছি কতগুলি লোকের মনুষ্যের জন্ম হওয়ার সম্ভাবনা নাই, কি যে হবে তারা জানে, কিন্তু এখনো কি চান্স আছে, এখনো চান্স আছে, ওই সবগুলি কামনা বাসনাকে ছেড়ে দিয়ে সত্যি সত্যি দেখা যায় তোমরা আরো বেশি সুখে থাকে, দেখো তো আমার কাছে কত টাকা আসছে, কত কি আসছে, প্রতিষ্ঠা আসছে, চাই নাই কথা বলে, তোমরা যে ভজন করো, যে একটা গুরু সেবা করো, এই বামুন মারাকে সাধারণ মনে করবে না, সব সাধারণ মনে করবে না, অত উদার হওয়া কঠিন, দেখতেছো না চারদি কত মারামারি ধারাধারি চলছে, আমরা কত সুখ শান্তিতে এখানে ভজন করছি, কেন? এর প্রধান কারণ হচ্ছেন বামুন মহারাজের উদারতা, তোমরা বিচার করে দেখবে, অত তাহার অনুসারেতে অনুগত্যতে তোমরা খুব ভালোভাবে ভজন করো, এমনকি কিছু তিনি জানে না, এখন বাচ্চার ছেলে মতন কি কাজ হবে, যাও ওদের কাছে, নারায়ণ মায়ের কাছে যাও, আমরা এখানে হতে পারি না সেই রকম, এই জন্য তাহাকে সাধারণ মনে করবো না, জ্ঞান নাই তো মরব, অর্থাৎ এই সব আদর্শ নিয়ে তোমরা ভজন করো, রূপ গোস্বামী ভজনে তোমরা প্রবেশ করো, এরপরে কি হবে জানি না, সে কি জন্ম হবে, ভরত একটা চিন্তা করেছে শুধু একটা হরিণকে, আর দেখো তো অত উন্নত ভাব অবস্থা থেকে কোথায় চলে গেলো, আমি আমাদের সবই শ্রদ্ধা নিষ্ঠাই হয়নি, তাহলে নিষ্ঠা হওয়ার প্রয়াস করো তোমরা, যাতে আমাদের শ্রদ্ধা নিষ্ঠা রূপে, নিষ্ঠাটা রুচি, রুচিটা আসক্তি, আসক্তিটা প্রেম, এই জন্য চেষ্টা করো, আর কোনো চেষ্টা করব না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যমান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাদি, ভক্তি লতাদি কি বলো তো জলদি জলদি জলদি, শ্রদ্ধা না, হ্যাঁ কি বলো তো তোমরা কৃষ্ণ পিতা ভক্তি লতাদি কি, আরে কৃষ্ণের সেবার বাসনা, শ্রদ্ধা তার হচ্ছে উপরের একটা
লক্ষণ।
গুরু কি করেন তিনি বুঝিয়ে দেন, তো কৃষ্ণের সেবা করো তোমার সর্বার্থ সিদ্ধি হবে। শ্রদ্ধা শব্দে কয়ে সুখে নিশ্চয় কৃষ্ণ সেবা বাসনা এইটা গুরু বৈষ্ণব তাকে হৃদয়ের মধ্যে দিয়ে তাহলে বুঝে না সে শ্রদ্ধা কাটিল। তার নাম নাম সেবা না, কোটি জন্মের যদি করে সমন্বয় কীর্তন তবে তো না পায়। কৃষ্ণের সেবা করলেই আমার সব কিছু হবে। কৃষ্ণ সেবা আবার আট রকমের, চৌষট প্রকার, চৌষট প্রকারকে বিভাগ করে দিয়ে কম করে দিয়ে বলেন ন প্রকারের কৃষ্ণ সেবা শরণ কীর্তন। আবার ন প্রকারকে আরো কম করে দিয়ে পাঁচ করে দিন, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত সমন আবার তাকে আবার মিনিমাইজ করে কত করে দিলেন তিন, সমন কীর্তন আরো মিনিমাইজ করে দিলেন এক, কৃষ্ণ নাম করে সর পাপনা প্রেমের কারণে ভক্তি করেন এই এক বললেন। কিন্তু শুধু হরি নাম করব যদি কেউ মনে করে তাহলে প্রসাদ সেবা যেন না করে, পায়খানা পেটা যেন না করে, এখানে নাম সংকীর্তন কাকে বলে এটা বুঝতে হবে। একের মধ্যে বহুত্ব এখানে আছে, বহুত্বের মধ্যে একত্ব, এইটা বুঝে রেখে নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন প্রভু আমি নাম সেবাতে আছি। আর প্রসাদ সেবার সময় তিনি কি করবেন, কি করবেন তিনি এই জন্য এখান মধ্যে বহুত্ব বহুত্বের মধ্যে একত্ব এই সেবার বাসনা তো হরি নাম যে করছি, আমি হরি নাম করি না আমি সেবা করছি নামে, প্রসাদ আমি ভোজন করি না প্রসাদ আমি সেবা করি, সবার মধ্যে সেবা চলবে। মালি ভাইয়া সে বিল করে আস।